نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد হ্যাঁ প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা বেশ কিছুদিন পর আবার আকীদার ক্লাসে ফিরে এসেছি। বিগত সপ্তাহে অবশ্য কিছু অসুস্থতা এখনো কাশ আছে, তো এর আগে তো বেশ কিছুই অসুবিধা দেখা দেওয়াতে সঠিক হতে পারি নাই। আবার সময়ের কিছু পরিবর্তন হওয়াতে এখন পাঁচটাতে আসতে চেষ্টা করছি, আল্লাহ তৌফিক দেন। এদিকে যেহেতু সময় বাড়ছে, আমাদের মাগরিবের সময় পেছাচ্ছে, তো সেই হিসেবে আমরা এই পাঁচটার পরেটা থেকে সব পাঁচটা এইভাবে আসার মধ্যে এখান থেকে নিয়ে আমাদের এখানকার সৌদি আরবে প্রায় পাঁচটা চল্লিশ পর্যন্ত, পরে ৪৫ এ পর্যন্ত আমরা চলতে পারবো মাগরিবের আজান পর্যন্ত। তো যা হোক, আজকে আবার সেই নতুন ভাবে শুরু করতে যাচ্ছি। তো সেই হিসেবে আজকে আর বিষয় মূল বিষয়ের দিকে অগ্রসর না হয়ে বিষয়ের সাথে সম্পৃক্ত এলএমের গুরুত্ব সম্পর্কে দুটি কথা বলে আমরা এলএম আসলে অর্জন, এটা আমাদের প্রথম ফরজ বলা যায়। এলএমটা সবার আগে, তারপরে আমল, তারপরে দাওয়াত। এলএম ছাড়া দাওয়াত দেওয়া যায় না, আমলও করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে যে প্রথম নির্দেশ দেন, প্রথম ওয়াহী করেন, সেটা হচ্ছে ইকরা, পড়ো। আর গুরুত্বর নাম বুখারী রহমতুল্লাহ আলাই, তিনি তার বুখারী অধ্যায় বাবুল ইলমের অধ্যায় বলা এবং আছেন যে জানো যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। তাহলে আমাদেরকে এলেম অর্জন করতে হবে, এটা বড় আমাদেরকে উৎসাহিত করছে এই পরীক্ষা, কারণ যার কাছে এলেম বিহীন মূল্য সম্ভব নয়, এলেম বিহীন দাওয়াত তাবলিগও সম্ভব নয়। হচ্ছে আমরা গুরুত্ব দেব কোন বিষয়ে, তো ইতিপূর্বে আমি আলোচনা করেছি। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য, প্রত্যেক মুসলিমের জন্য ইলম অর্জন করা ফরজ। তাহলে ইলম অর্জন ফরজ, তো যে দার্স আমরা শুনে আসছি, যে ক্লাস আমরা শুনে আসছি, আকীদার ফরজে আইন ওই আইন যেটা আকীদার, আকীদার মধ্যে আকীদার তাওহীদ করে, তার সাথে সাথে ওই ইবাদতের ইলম আমাদের উপর ফরজে আইন, ইবাদত আমাদের উপরে পালন করা ফরজ। দার্স দুই ধরনের ইলম ফরজে আইনের ভিত্তিতে, অর্থাৎ প্রত্যেককে অর্জন করতে হবে এই ভিত্তি, যার যার আকীদা করা আমাদের প্রত্যেকের উপরে ফরজ, সাধারণ থেকে আলেম ওলামা সবার উপরে। এর সাথে সাথে ওই ইলম অর্জন করতে হবে, অর্থাৎ ওই ইবাদতের ইলম অর্জন করতে হবে যে ইবাদত আমাদের উপরে ফরজ, নামাজ, যাকাত, রোজা, হজ, পিতামাতার সাথে সদ্ব্যবহার, এবাদতের অন্তর্ভুক্ত, এটাও জরুরি, এটাও এটাও জানতে হবে, বুঝতে হবে, এগুলো ফরজ। তার সাথে সাথে আকীদা নষ্ট হয়ে যায় কিসে, তাওহীদ নষ্ট হয় কিসে, ঈমান নষ্ট হয়ে যায় কিসে, মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় কিভাবে, তো সেটাও আমাদেরকে জানতে বুঝতে হবে। আকিদা নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়, তাহুদ থেকে মানুষ মুশরিকে পরিণত হয়, শিরকে পতিত হয়। কিসে, কিভাবে, কি কারণে, এগুলো আমাদেরকে জানতে হবে। শিরকে পতিত হলে মানুষ তাহুদ শূন্য হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়, ইসলাম থেকে খারেজ হয়ে যায়। তাহলে শিরকে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অন্যভাবে কুফরি করলে, কুফরি করলেও মানুষ ইসলাম থেকে খারেজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে কুফরি সম্পর্কে জানতে হবে। অনুরূপভাবে নিফাক, মুনাফিক হলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আর শিরিক, কুফুর, নিফাক, এটার আবার প্রথমত দু প্রকার এটা জেনে নিতে হবে, বড় এবং ছোট। তো বড় কুফুরি, বড় শিরিক, বড় নিফাকেতে কেউ পতিত হলে তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহজ্জন্য হয়ে যায়, মুশরিক হয়ে যায়, হয়ে যায়। আসলে কবিরা গুনাহে পতিত হয়, সেটা আমাদেরকে মানুষ দু ভাগে বিভক্ত হয়েছে বলা যেতে পারে। যে এক শ্রেণী এলিম অর্জন করে কিন্তু মানে না, জানে কিন্তু মানে না, আর এমনি জানে, জানে জানেই না, মানতে গেলে ভুল করবে, সে না জেনে আমল করতে গেলে ভুল করবে অবশ্যই। তো এই দুই শ্রেণী থেকেই আল্লাহ আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন, বা আশ্রয় চাওয়া শিখিয়েছেন। আমরা সুরা ফাতিহা তেলাওয়াত করি, তো দৈনন্দিন আমরা সরজ নামাজ আদায় করি, তো কমপক্ষে 70 বার করি। এরপরে আমরা আল্লাহকে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সিরাতাল মুস্তাকিম প্রদর্শন করুন, সিরাতাল মুস্তাকিমের দিকে হেদায়েত দান করুন। সিরাতাল মুস্তাকিম হচ্ছে যে সেই সেই পথ যার মধ্যে কোন বক্রতা নাই, এটা সরল পথ, জান্নাতের দিকে নিয়ে যাবে, সেই পথ প্রদর্শন করুন। এরপরে আমরা কি বলি, সিরাতাল্লাযীন পথে, ওই পথ, যে পথটি ওই মনীষীদের পথ যাদের প্রতি আপনি এনাম করেছেন, আপনি নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, ওই পথ আল্লাহর কাছে চায়, কাদের পথ, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন। আর পথ শহীদদের পথ এবং মুমিনদের পথ আমরা কামনা করি। এরপরে আবার কি বলি, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, দল থেকে আমরা বা পথ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। অনুরূপভাবে দল, ওদের থেকে আমরা আশ্রয় চাই যারা পথভ্রষ্ট, দল বলতে পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট, যারা মাগদুব, যারা পথভ্রষ্ট, যারা মাগদুব, এই দুই শ্রেণীর পথ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। যেটা একটু আগে ইঙ্গিত করা হলো, ওরা কারা, যারা জেনে বুঝে হককে প্রত্যাখ্যান করে, আর যারা জানে না, না জেনে পথভ্রষ্ট, যারা দুই শ্রেণীর পথ আশ্রয় চাচ্ছে। এই দুই শ্রেণী কারা, প্রথম যে ভগবত, এটা কাদের চরিত্র, ইহুদের চরিত্র। ইহুদিরা হক সেভাবেই জানত, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হক নবী শ্রেষ্ঠ নবী, ওইভাবেই তারা জানত, যেভাবে তারা নিজেদের সন্তানসন্ততিকে জানে চিনে, নিজেদের সন্তানসন্ততি যেভাবে চিনে তারা ঠিক সেভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিনেন, কিন্তু তারা মানে না, কিন্তু তারা তাকে মানে না, হিংসার কারণে অহংকারের কারণে তারা মানে না, এর জেনে বুঝে তারা হককে প্রত্যাখ্যান করে। তাহলে এরা হচ্ছে মাকদুব, এটা হচ্ছে মাকদুব, জেনে হককে প্রত্যাখ্যান করে, জানে কিন্তু আমল করে না। এটাতে শুধু কি ইহুদিরাই লক্ষ্য, ইহুদিরাই কি এর দ্বারা উদ্দেশ্য? মোটেও না, কারণ এর দ্বারা ইহুদি সহ প্রত্যেক ওই ব্যক্তি উদ্দেশ্য যারা জেনে বুঝে হকের উপরে আমল করবে না, সঠিক আকীদা বিশ্বাস জানা সত্ত্বেও সে আকীদা পোষণ করবে না, সঠিক ইলম থাকা সত্ত্বেও এই ইলম অনুযায়ী আমল করবে না, প্রত্যেকেই তারা এর অন্তর্ভুক্ত হবে নাউজুবিল্লাহ। তাহলে জেনে বুঝে আমল করতে হবে, আর যদি আমল না করে জেরি চরিত্র ইহুদিদের অন্তর্ভুক্ত হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে বল হচ্ছে গোমরা পদভ্রষ্ট, ওরা কারা? যে যারা না জেনে আমল করে, গোমরা বা পদভ্রষ্ট। পদভ্রষ্টতা স্পষ্ট যে আপনি মূল পথে আপনি পাড়ি জমালেন কিন্তু কিছুই চেনেন না, জানেন না, ধুধু বালুকাময় প্রান্তর আপনি রওনা হয়ে গেলেন, এমনি রওনা হয়ে গেলেন, তাহলে হারা হবেন, গুমরা মানে হারিয়ে যাওয়া, গুম করে দেওয়া। কোন আমরা ব্যবহার করি যে গুম করে ফেলেছে, গুম মানে হারানো যাওয়া, রাহ মানে রাস্তা, যেবার ফার্সি ফার্সি রাহ বলা হয় রাস্তাকে, গুমরা মানে পথ ভ্রষ্ট, পথ হারা। তাহলে না জেনে কিছু করলে গুমরা হতে হয়, না জেনে পথ চললে গুমরা হতে হয়। তাহলে এটা কাদের কাজ? মূলত খ্রিস্টানদের কাজ, এটা মূলত খ্রিস্টানদের কাজ। খ্রিস্টানরা হ্যাঁ না বুঝে না জেনে চলে, তো এটার দ্বারা কি লক্ষ্য বা উদ্দেশ্য একমাত্রই খ্রিস্টান জাতি, নাকি প্রত্যেক ওই ব্যক্তি এর অন্তর্ভুক্ত হবে যারা জানবে না বুঝবে না আমল করবে, যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করবে না, বাস আবেগে চলবে, দেখা দেখে আমল করবে, ধারাবাহিক যা দেখেছে শুনেছে সামাজিক ভাবে পেয়েছে ওটার উপরেই যারা যথেষ্ট মনে করবে ওটাকে, তারাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। এটা গুমরা, এরা পথ হারা, আসল কোরআন হাদিসের পথ থেকে এরা বিচ্যুত, কারণ এরা হ্যাঁ জানার পরে আমল অবশ্যই জরুরি। তো যেমন জানার পরে আমল করে না ইহুদিরা, এটা যেমন দর্শনীয় তেমন না জানাটা দর্শনীয়। হয়তো প্রথম শ্রেণীর ইয়াতে বলতে পারে কেউ যে জানবো না মানবো না, জানলে যেহেতু দোষ আমল না করলে, জেনে আমল না করলে আমার জানারই দরকার নেই। তখন আপনি কোথায় দেবেন যখন আল্লাহ খ্রিস্টান চরিত্রকে উল্লেখ করেছেন যারা জাহেল পদভ্রষ্ট? তাহলে হয় যদি দুটোর একটা, ইহুদি চরিত্রে চান নাকি খ্রিস্টান চরিত্রে থাকতে চান, দুটোই দর্শনীয়, দুই পথের যে চরিত্র বৈশিষ্ট্য তার থেকেই সতর্ক করে আমরা সতর্ক হতে চাই আল্লাহর কাছে। জেনে আমল না করাটাও নিন্দনীয়, না জানাটাও নিন্দনীয়। তো দুটোই বর্জন করে আমাদের কি করতে হবে? যে নবী সিদ্দিক শহীদ এবং সৎ লোকদের পথ অনুসরণ করতে হবে, জানবো এবং মানব, হক গ্রহণ করব, ওটাকে বাস্তবায়ন করব, নতুন জামাতের আকীদা বুঝে আমল কঠোর ইঙ্গিত করেছে। এটাই সুরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন চারটি কর্মসূচির কথা। চারটি কর্মসূচি যারা বাস্তবায়ন করবে তারা ছাড়া বাকি ক্ষতিগ্রস্ত। তো এই কর্মসূচিগুলো যে যতটুকু বাস্তবায়ন করবে সে ততটুকু লাভবান হবে, আর যদি শূন্য হয় তাহলে পুরাটাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ এখানে কি বলেছেন, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। এর থেকে আল্লাহ আলাদা করে বলছেন, তবে যারা ইলিম আর্জন করবে, আমল করবে, এর দাওয়াত তাবলীগ করবে এবং দাওয়াত তাবলীগে কষ্ট বিপদ আপদ আসলে ধৈর্য ধরবে, তাহলে সফল। তাহলে ইলিম অর্জন করতে হবে, ইলিম অর্জন করেই বসে থাকলে হবে না, আমলও করতে হবে। আর আমল ইলিম আমল এই যথেষ্ট নয়, বরং এটার দাওয়াত তাবলীগ করতে হবে এই হকের, এই ইলিমের। এক্ষেত্রে অবশ্য কষ্ট আসবে, বিপদ আসবে, তো ওই কষ্ট বিপদে ধৈর্য ধরতে হবে। আর এলেম বলতে বলছিলাম যে মা কালা আল্লাহ ওয়া কালা রাসুল, যা কিছু আল্লাহ বলেছেন এবং রাসুল বলেছেন। আর এলেম এখানে শরীয়তের এলেম, আর এলেম বলতে আল্লাহর জাত সত্তা সম্পর্কে রুবিয়াত আসমাত সিফাত সম্পর্কে এলেম বোঝায়। মূলভাবে এলেম বলতে বোঝায় দিন ইসলাম সম্পর্কে এলেম, ইসলামের পাঁচটি রুকন সম্পর্কে জানা। অনুরূপ এলেম বলতে বোঝায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা প্রত্যেকের উপরে ফরজ। আর এই এলেম অর্জনকারীর ফজিলত গুরুত্ব অপরিসীম, এদেরই মর্যাদা অনেক, এদেরই মর্যাদা আল্লাহর কাছে অসংখ্য। এরাই হচ্ছে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। তো আসুন তাহলে আজকে আমরা এটাই জানি যে এটাই আমরা শিক্ষা অর্জন করি, এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করা ছাড়া আমলও করা যাবে না, দাওয়াতও দেওয়া যাবে না। নিশ্চিত এলেম হওয়া ছাড়া আমরা মুখ খুলব না, আমলও করব না, তাহলে বেদাত হবে। আর কাউকে বলবো না, তাহলে ভুল হবে, নিজে পদভ্রষ্ট হবে, অপরকেও পদভ্রষ্ট করে দিবে। অতএব আসেন আমরা প্রত্যেকেই নিজের এলেম বৃদ্ধি করি, এলেম সারাই বৃদ্ধি করি, আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা সম্পর্কে জানি এবং এটা বুঝি, অনুধাবন করি, সাব্যস্ত করি, অনুরূপভাবে দিন ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানি, বুঝি, করি। অনুরূপভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে চিনি, জানি, বুঝি, তাহলে তার হক বুঝব, তাহলে আমরা সফল কম। নাচে সফল কম হওয়ার কোন আর দ্বিতীয় পথ নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সঠিক ইলম অর্জন করার। আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের আমাদের অজ্ঞতার কারণে, জাহালতের কারণে যে ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন। আল্লাহ আমাদের বিপদ আপদ মুক্ত করে দেন। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। সমস্ত মুমিন মুসলমানদের যারা মারা গেছেন তাদের ক্ষমা করে দেন, তাদের কবর মাফ করে দেন, তার কবর কুপ্রশস্ত করে দেন, তাদেরকে আল্লাহ হেফাজত করেন। যারা নির্যাতিত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, তাদেরকে উত্তম আশ্রয় দান করেন, তাদের তিনি উত্তম অভিভাবক হয়ে যান। আল্লাহ আমাদের সকলের গুনাহাতা মাফ করে দেন। নাকুল কৌলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. কারো যদি কোন কথা বা প্রশ্ন থাকে যেন মাইক ফ্রি করি।
সমান্তরাল সাহেব বা অন্য যারা আছেন আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা শামসুল আলম ভাই রিপ্লাই করেছেন, তাহলে শোনা যাচ্ছে আশা করছি। তো সুমন্ত সাহেব, আমার একটা প্রশ্ন আজকে, আমি আসলে দুঃখিত যে আমি একেবারে শেষের দিকে তিনি জয়েন করেছি, তো আমি যতটুকু আপনার আলোচনা শুনলাম, আপনি তারপরে মিশরে আমল করা এবং তারপরে এই বিষয়গুলো আলোচনা করছিলেন, দাওয়াত দেওয়া এবং মানে সত্যের পথে অবিচল থাকা হকের পথে, সেই রকম বিষয় আলোচনা হচ্ছিল। সম্ভবত প্রণামকারী মসজিদের আসর থেকেই হয়তো আপনি করছিলেন, বা আল্লাহ ভালো জানেন, আপনি হয়তো ভালো বলতে পারবেন, আমি শেষের দিকে এসছি। তো সমন্ত সাহেব, আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আজকের আলোচনা থেকে যতটুকু আমি যতটুকু শুনেছি সেখানে একটা মেসেজ পেলাম, আপনি বললেন আমাদেরকে যে আমরা যেন ভালো করে অন্য অর্জন না করে আমরা যেন দাওয়াতের দিকে না যাই, বা আমরা যেন মানে জেনে তারপরে আমল করবো এবং জেনে সেই জানা অনুসারে মানুষকে কি বলা যায় যে দাওয়াত দিব। তো সমন্ত সাহেব, আসলে জানার যে বিষয়টা, এই অর্জন করার যে ব্যাপারটা, সেটা মানে এটা পারফেকশনের জায়গাতে যদি আমি যাই, যদি আমি যাই, তো এটা তো আসলে মানে চূড়ান্ত জ্ঞান অর্জন করা মানে সেটা তো খুবই একটা কঠিন বিষয় এবং সেটা হয়তো সারা জীবনেও সম্ভব নয়, যেকোনো আসপেক্ট থেকেই যদি বলি না কেন, ইসলামিক নলেজের কথা যদি বলি না কেন। তো সমন্ত সাহেব, আমরা কতটুকু নলেজ অ্যাচিভ করার পরে, কতটুকু জ্ঞান অর্জন করার পরে আমরা দাওয়াতের কাজে যুক্ত হতে পারি? আমি একটু এখানে একটা হাদিসের রেফারেন্স হাদিস সেটি বলতে চাচ্ছি, বা হাদিস যে কথাটা এসছে আপনারা ভালো বলতে পারবেন বা বলবেন ইনশাল্লাহ। আমি সৈয়দ বোখারীতে সম্ভবত হাদিসটি এসছে, যেখানে এসেছে যে মানে দাওয়াতের কথা বলা হয়েছে যে একটা আয়াত জানা থাকলেও সেটা প্রচার করার কথা বলা হয়েছে, যদি আমরা সঠিকভাবে সহিভাবে একটা আয়াতও জানি সেটাও প্রচার করার কথা বলা হয়েছে। তাহলে এইখানে আমি বিষয়টার একটু ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম সমন্ত সাহেব, যে আমরা ঠিক কতটুকু যতটুকু জানি সেটাই কি আমরা দাওয়াত দেবো না, নাকি আমাদের কোন বিষয় পূর্ণাঙ্গরূপে জেনে নিতে হবে? ব্যাপারটা এটা আমার কাছে আর একটু ক্লিয়ার হওয়া দরকার। সমন্ত সাহেব, আমি জানি না আমি প্রশ্নটা ক্লিয়ার করতে পারলাম কিনা, তা আমি একটা ফ্রি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি ভাই, জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ অবশ্যই, যেটা আমি সঠিকভাবে জানবো সেটা বলবো, অবশ্যই কম জানি বেশি জানি তখন আর কোন সমস্যা নেই, কম জানি বেশি জানি সমস্যা নেই, জেনে বুঝে বলবো, জেনে বুঝে বলবো। আর আমাদের যেটা বলছিলাম যে এর আগে আমি বলেছি যে ফরজে আইন যেটা এলেম সেটা আমাদেরকে তো অর্জন করতেই হবে, সেটা হচ্ছে আকিদা সম্পর্কে বা তাওহীদ সম্পর্কে আমাদের এটা এলেম থাকতেই হবে সবার। এটা নামাজ প্রত্যেককে আদায় করতে হবে, আকিদার বিষয়টা সবাইকে জানতে হবে সম্পর্কে, সঠিক আকিদা এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। কোনোভাবে ওই ইবাদতের এলেম আমাদেরকে থাকতে হবে যে ইবাদত আমাদের উপরে করা ফরজ, তো মানে আকিদা কিসে নষ্ট হয়ে যায়, তাহলে কিসে মানুষের নষ্ট হয়, ইমান নষ্ট হয়ে যায় কিসে, কিভাবে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ওটা তো জানতেই হবে। তো এগুলো জানার ঊর্ধ্বে কেউ নয়, সাধারণ বলি আমি যে আমি সাধারণ লোক, তাও এখানে সে মুক্তি পাবে না এই এলিম ছাড়া। আর শেষ কথায় আসি আপনার, যে হ্যাঁ যেটা আমি সঠিক যদি কোনো আয়াত জানি, আর নিয়ে আপনি যে হাদিসটা মাশাআল্লাহ করেছেন সেটা শব্দটা খুবই সংক্ষেপ, মাত্র কয়েকটি শব্দ, বা লেগু আননি ওলাও আয়া, আননি দিয়ে এখানে একেবারে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, নবী সীমাবদ্ধ স্বাধীনতা দেননি কাউকে কিছু বলার, এখানে তিনি বলে দিয়েছে আমার পক্ষ থেকে, আমার কাছ থেকে যা জানো। অত কোরআন এবং হাদিসই আমরা রাসূলের কাছ থেকে পেয়েছি, ওয়াহিটাই পেয়েছি, আর ওয়াহি দুইটাই কোরআন এবং সহি হাদিস, কোরআন এবং হাদিসটাই ওয়াহি। তো এর মধ্যে থেকে আমি যা জানো, আয়া একটা দিয়ে দৃষ্টান্ত সব বলেছেন, যদি একটি আয়াতও জানো সেটা তোমরা প্রচার করে ওটাতে সমস্যা নেই, কিন্তু না জেনে তারপরে দেখা দেখি শুনতে নিশ্চিত পর্যায়ে থেকে শুনেন নাই, এরকম হলে চলবে না, বরং নিশ্চিত নির্ভরযোগ্য ব্যক্তিবর্গ থেকে জেনেই বলা যাবে, জানার পরেই বলা যাবে। তো আমাকে তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার মিলিত হওয়ার আশা রেখে করতে চাচ্ছি। তো ইনশাল্লাহ পরে কথা হবে। আল্লাহ সকল ভালো কাজকে কবুল করে নেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিনের ইলম দান করেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।